শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা গত পর্বে যা শুরু করেছিলাম তা আজকে চালিয়ে যাব। যে প্রশ্নগুলো শ্রোতাদের কাছ থেকে এসেছে তার উত্তর দেব। চিঠি লেখার জন্য ধন্যবাদ। শুরু করার পূর্বে আমাদের একটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের জ্ঞানের উপর অথবা অন্যদের জ্ঞানের উপর নির্ভর করার সাহস করি না। আমরা শুধুমাত্র আল্লাহর কালামের উপর নির্ভর করি। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমাদের কাছে কিছু নেই, কিন্তু আল্লাহর কাছে আপনার উত্তর আছে এবং তিনি তা আমাদেরকে পাক কিতাবে দিয়েছেন। পাক কিতাব বলে,
আল্লাহর কালাম জীবন্ত ও কার্যসাধক এবং দুদিকেই ধার আছে এমন ছোড়ার চেয়েও ধারালো। এই কালাম মানুষের দিল, রূহ ও অস্থিমজ্জার গভীরে কেটে বসে এবং মানুষের দিলের সমস্ত ইচ্ছা ও চিন্তা পরীক্ষা করে দেখে।
এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে আসব। ধন্যবাদ। এই চিঠিতে একজন বন্ধু লিখেছেন, আপনারা একটি অনুষ্ঠানে বলেছেন কোনো মন্দ বিষয়ে আল্লাহর কাছ থেকে আসেনি। আমি এর সাথে একমত নই, কারণ আমি বিশ্বাস করি যে আল্লাহ প্রথমে মন্দতা সৃষ্টি করেছেন, তারপরে ভালো সৃষ্টি করেছেন। আমাদেরকে একটি প্রশ্নের দ্বারা এই বিষয়টি উত্তর দিতে দিন, যে প্রশ্নটি পাক কিতাবে পাওয়া যায়। একই জায়গা থেকে বের হয়ে আসা স্রোতের মধ্যে কি একই সময়ে মিষ্টি আর তেতো পানি থাকে? কখনো না। সেভাবে আল্লাহ ভালো এবং মন্দ উভয়ের উৎস নয়। পাক কিতাব বলে,
আল্লাহ নূর, তার মধ্যে অন্ধকার বলে কিছুই নেই।
দিলে গুনাহের টান বোধ করলে কেউ যেন না বলে আল্লাহ আমাকে গুনাহের দিকে টানছেন। কোনো খারাপই আল্লাহকে গুনাহের দিকে টানতে পারে না, আর আল্লাহও কাউকে গুনাহের দিকে টানেন না। মানুষের দিলের কামনাই মানুষকে গুনাহের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁদে ফেলে। আমার প্রিয় ভাইয়েরা, ভুল করো না। জীবনের প্রত্যেকটি সুন্দর ও নিখুঁত দান বেহেস্ত থেকে নেমে আসে, আর তা আসে আল্লাহর কাছ থেকে, যিনি সমস্ত নূরের পিতা। চঞ্চল ছায়ার মতো করে তিনি বদলে যান না। তার নিজের ইচ্ছায় সত্যের কালামের মধ্যে দিয়ে তিনি আমাদের তার সন্তান করেছেন, যেন তার সৃষ্ট জিনিসের মধ্যে আমরা একরকম প্রথম ফলের মতোই হই। আল্লাহর নবী হাবাকুক লিখেছেন,
হে আল্লাহ আমার মাবুদ, আমার আল্লাহ পাক, তুমি কি চিরস্থায়ী নও? তুমি এত খাঁটি যে তুমি খারাপের দিকে তাকাতে পারো না এবং অন্যায় সহ্য করতে পারো না।
যেহেতু আল্লাহ কোনো খারাপই সহ্য করতে পারে না, সেহেতু বিশ্বাস করবেন না যে তিনি কোনো মন্দ কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ লুসিফার নামে একজন ফেরেস্তাকে সৃষ্টি করেছিলেন, কিন্তু লুসিফার একসময় আল্লাহর বিরুদ্ধে গিয়েছিল। আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন, কিন্তু আদম আল্লাহর আদেশ অমান্য করে গুনাহগার হয়েছিলেন। আল্লাহর কালাম আমাদের শিক্ষা দেয় যে লোকদের খারাপ ও অধার্মিক দিল মন্দতার উৎস, এবং আল্লাহ এবং তার কালাম হচ্ছে ভালো বিষয়ের উৎস। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে,
দ্বিতীয় প্রশ্ন, যদি আল্লাহ পবিত্র এবং দয়ায় পরিপূর্ণ হয়ে থাকেন, তাহলে কেন তিনি নিশ্চুপ হয়ে দুনিয়ায় ঝগড়া, যুদ্ধ, মৃত্যু এবং মন্দতা দেখেন? যারা কষ্টে আছে তাদের সাহায্য করার জন্য তিনি কি কিছু করতে পারেন না?
প্রকৃতপক্ষে আল্লাহ দয়ার প্রভু, এবং যারা কষ্টে আছে তাদের পাশে তার দাঁড়ানো প্রয়োজন, আর তিনি তা ইতিমধ্যে করেছেন। তিনি ধার্মিক নাজাতদাতা ঈসা মসীহকে পাঠিয়েছেন যেন তার সাথে আবারও মানুষদের সম্পর্ক পুনঃস্থাপিত হয় এবং যেন সবার জন্য মারা যেতে পারেন। যাই হোক, যদি লোকেরা আবারও সত্যিকার অর্থে সম্পর্ক পুনঃস্থাপিত করতে চায়, তাহলে অবশ্যই প্রথমে তাদের আল্লাহর প্রেরিত ঈসার উপর ঈমান আনতে হবে। যখন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ঠিক হবে, তখন লোকদের সাথেও আমাদের সম্পর্ক ঠিক হবে। শুধুমাত্র তখনই সত্য শান্তি হতে পারে। আমরা কিভাবে আল্লাহকে সাড়া দেই তার উপর সমস্ত কিছু নির্ভর করছে। আল্লাহ যে ঔষধ আমাদের জন্য প্রস্তুত করেছেন তা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। আমাদের আরও মনে রাখতে হবে এই দুনিয়ায় দুষ্টতার কারণে আল্লাহ তাদের বিচার করবেন। আল্লাহর কালাম আমাদের বলে যে যুগের শেষে প্রভু ঈসা আবারও দুনিয়াতে আসবেন, যেন তাদের বিচার করতে পারেন যারা সত্য গ্রহণ করেননি এবং মান্য করেননি। আল্লাহ সকল শত্রুদের নামানোর পর তিনি সম্পূর্ণ সৃষ্টিকে নতুন করে তুলবেন। তারপর কিতাবের এই কথা পূর্ণ হবে,
বদ্দোয়া আর থাকবে না, মৃত্যু আর হবে না, দুঃখ কান্না ও ব্যথা আর থাকবে না, কারণ আগেকার সবকিছু শেষ হয়ে গেছে।
তৃতীয় প্রশ্ন, আমি কষ্টে ছিলাম, আমি সবসময় বিশ্বাস করতাম যে যদি আমি কোনো গুনাহ করি তাহলে সেই গুনাহের ফল পাব, কিন্তু সেই গুনাহের ফল আমার সন্তানেরা পাবে না। কিন্তু আপনি বলেছেন আমাদের পূর্বপুরুষ আদম জান্নাতুল ফেরদোসে যে গুনাহ করেছিলেন তার ফল তার সকল বংশধরেরা ভোগ করছে এবং আল্লাহ অবশ্যই সবাইকে শাস্তি দিবেন। এটা কিভাবে হতে পারে? প্রবাদ বাক্য বলে, মহামারী যেখান থেকে শুরু হয় শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ থাকে না, এবং যে হরিণ লাফিয়ে বেড়ায় সে কোনো গর্তে লুকিয়ে থাকা বাচ্চা প্রসব করে না। এটাই সত্য, তাই না? আমরা সকলেই একটি বিষয়ে একমত হব, যদি আপনি একজন সন্তান গ্রহণ করেন এবং আপনার সাথে একই বাড়িতে রাখেন তাহলে সেই সন্তান আপনার ভালো এবং মন্দ চরিত্র দুটোই ধারণ করবে। সে আপনার কথা বলার ধরন, বসবাসের ধরন, চিন্তার ধরন এবং অন্যান্য কাজের ধরন প্রকাশ করবে। আমরা সবাই আদম এবং হাওয়ার বংশধর, যিনি আল্লাহর অবাধ্য হয়েছিলেন। আমরা সবাই তার বংশধর। আমরা কি আমাদের পূর্বপুরুষদের মতো না? আমাদের মধ্যে থেকে কে বলতে পারবে যে সে কখনো আল্লাহর অবাধ্য হয়নি? আমরা সবাই দোষী। আমরা অবাধ্যতার স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছি। আমরা এই অবাধ্যতার চরিত্র কার কাছ থেকে পেয়েছি? আদমের কাছ থেকেই। একটি ভয়ঙ্কর রোগের মতো আদমের গুনাহ আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়েছে। আপনার পছন্দ হোক বা না হোক, বিষয়টি এরকমই। আল্লাহর কালাম ঠিক এরকম ভাবেই ঘোষণা করেছে,
একটি মানুষের মধ্য দিয়ে গুনাহ দুনিয়াতে এসেছিল ও সেই গুনাহের মধ্য দিয়ে মৃত্যুও এসেছিল। সব মানুষ গুনাহ করেছে বলে এইভাবে সকলের কাছে মৃত্যু উপস্থিত হয়েছে।
যাই হোক, সকল আশা ফুরিয়ে যায়নি, কারণ আল্লাহর কালাম আরও বলে,
তাহলে একটা গুনাহের মধ্য দিয়ে যেমন সব মানুষকে শাস্তিযোগ্য বলে ধরা হয়েছে, তেমনি একটা ন্যায় কাজের মধ্য দিয়ে সব মানুষকে ধার্মিক বলে গ্রহণ করবার ব্যবস্থাও করা হয়েছে এবং তার ফল হল অনন্ত জীবন।
পরবর্তী প্রশ্নটি হল, কেন বাইবেল দুটি অংশে বিভক্ত হল, পুরাতন নিয়ম এবং নূতন নিয়ম? সংক্ষেপে বলা যায়, যে অংশে সকল নবীগণ লিখেছেন তা হচ্ছে পুরাতন নিয়ম। এটি ছিল প্রথম চুক্তি, তারা মসীহ জন্মের পূর্বে লিখেছিলেন। নূতন নিয়মের সমস্ত কিছু হচ্ছে নূতন চুক্তি, এর সমস্ত কিছু লেখা হয়েছে মসীহ জন্মগ্রহণ করার পর। নবীরা প্রথম চুক্তিতে যা লিখেছিল তা হচ্ছে আল্লাহ মসীহকে পাঠাতে যাচ্ছেন, আর নূতন চুক্তির সংবাদ হচ্ছে নবীদের মধ্যে দিয়ে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে অনুসারে তিনি মসীহকে পাঠিয়েছেন। আমরা আল্লাহকে শুক্রিয়া জানাই যে বাইবেলের দুটি অংশ আছে, পুরাতন চুক্তি এবং নূতন চুক্তি। এর দ্বারা আমরা বুঝতে পারি যে অনেক আগে আল্লাহ কি ওয়াদা করেছিলেন এবং আল্লাহ তা কিভাবে পূর্ণ করেছেন। যেভাবে আল্লাহ তৌরাত, জবুর এবং নবীদের কিতাবে ওয়াদা করেছেন, ঠিক তেমনি আল্লাহ তার ওয়াদা অনুসারেই তাকে পাঠিয়েছেন। যেভাবে নদী সাগরে মিশে, ঠিক তেমনি নবীদের কিতাবের পূর্ণতা ঈসা মসীহে হয়ে থাকে। আমি আরও একটি প্রশ্ন করতে চাই। অনেকেই বলে থাকে মানুষ জানে না যে সে বেহেস্তে যাবে নাকি দোজখে যাবে, শুধুমাত্র আল্লাহই জানে। কিন্তু আপনি বলেছেন যে যদি আজকে আপনি মারা যান তাহলে আপনি বেহেস্তে যাবেন। আপনি কিভাবে এত বড় একটি বিষয় ঘোষণা করতে পারেন? এই প্রশ্নটির উত্তর অন্য একটি প্রশ্নের মাধ্যমে দেওয়া যাক। আল্লাহ কি আল্লাহর কালামের বিরুদ্ধে যাবেন? তিনি কি তার কথা রাখবেন না? আল্লাহর কালাম বলে,
সব নবীরাই তার বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছেন যে তার উপর যারা ইমান আনে তারা প্রত্যেকে তার গুণে গুনাহের মাপ পায়। তোমরা যারা ইবনুল্লাহর উপর ইমান এনেছ, তোমাদের কাছে আমি এই সমস্ত লিখলাম যাতে তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছ।
যারা জানে না যে মৃত্যুর পর তারা কোথায় যাবে, তাদের জন্য সেই সময়ে আল্লাহ নিজে পাক কিতাবের মাধ্যমে এই কথা বলেছেন যেন আপনি জানতে পারেন যে আপনার অনন্ত জীবন আছে। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনি জানতে পারেন যে আপনি মৃত্যুর পর কোথায় যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, আপনি কি সত্যিই প্রভু ঈসা মসীহের উপর এবং তার কোরবানির উপর ঈমান এনেছেন, নাকি আপনি আপনার নিজের ভালো কাজের উপর নির্ভর করছেন? যারা ঈসার উপর ঈমান আনে শুধুমাত্র তারাই বলতে পারে, আমি জানি আমার অনন্ত জীবন আছে। আপনাকে ধন্যবাদ। আরেকজন শ্রোতা জিজ্ঞেস করেছেন, ঈসা ঘোষণা করেছিলেন যে তারপরে একজন পরামর্শদাতা আসবেন, কার বিষয়ে ঈসা বলেছিলেন? প্যারাকেলটোস একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে পরামর্শদাতা, সাহায্যকারী অথবা উকিল। পাক কিতাবে প্যারাকেলটোস শব্দটি দুইজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, ঈসা মসীহের ক্ষেত্রে এবং পাকরুহের ক্ষেত্রে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বেহেস্তে উঠে যাওয়ার আগে ঈসা তার সাহাবিদের এই বলে ওয়াদা করেছিলেন,
আমি পিতার কাছে চাইব আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আর একজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন। সেই সাহায্যকারী সত্যের রূহ। দুনিয়ার লোকেরা তাকে গ্রহণ করতে পারে না, কারণ তারা তাকে দেখতে পায় না এবং তাকে জানেও না। তোমরা কিন্তু তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন আর তোমাদের দিলে বাস করবেন। সেই সাহায্যকারী অর্থাৎ পাকরূহ, যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনিই সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা কিছু বলেছি সেই সব তোমাদের মনে করিয়ে দেবেন। তিনি এসে গুনাহ সম্বন্ধে, আল্লাহর ইচ্ছামতো চলার সম্বন্ধে এবং আল্লাহর বিচার সম্বন্ধে লোকদের চেতনা দেবেন। তিনি গুনাহ সম্বন্ধে চেতনা দেবেন, কারণ লোকেরা আমার উপর ঈমান আনে না। সেই সময় একদিন ঈসা যখন সাহাবিদের সঙ্গে ছিলেন, তখন তাদের এই হুকুম দিয়েছিলেন, তোমরা জেরুজালেম ছেড়ে যেও না, বরং আমার পিতার ওয়াদা করা যে দানের কথা তোমরা আমার কাছে শুনেছ তার জন্য অপেক্ষা করো। ইয়াহিয়া পানিতে তরিকাবন্দি দিতেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই পিতার সেই ওয়াদা অনুসারে পাকরুহে তোমাদের তরিকাবন্দি করা হবে।
প্রভু ঈসা বলেছেন যে পরামর্শদাতা কোনো মানুষ হবেন না, তিনি হবেন রুহু, আল্লাহর পাকরুহু, যাকে কেউ দেখতে পাবে না। ঈসা বলেছিলেন তিনি বেহেস্তে যাওয়ার পর পাকরুহুকে পাঠানো হবে, যিনি সাহাবিদের দিলে বাস করবেন। কিছুদিন আগের অনুষ্ঠানে আমরা পড়েছি যে ঈসা বেহেস্তে যাওয়ার দশ দিন পর পঞ্চসপ্তমী ঈদের দিন ঘটেছিল। সংক্ষেপে বলা যায়, পাকরুহ হচ্ছেন ঈসার রুহু, যিনি তাদের দিলে বাস করার জন্য এসেছেন যারা ঈসার সুখবরে ঈমান এনেছে। আপনি যদি বিশ্বাস করেন যে পাকরুহু আপনার দিলকে পরিষ্কৃত ও নূতনীকৃত করতে পারে, আল্লাহর সন্তান হিসাবে চিহ্নিত করতে পারে এবং আপনাকে আল্লাহর চিরস্থায়ী উপস্থিতিতে নিয়ে যেতে পারে, তাহলে পাক কিতাব বলে,
আর তোমরাও সত্যের কালাম অর্থাৎ নাজাত পাবার সুসংবাদ শুনে মসীহের উপর ঈমান এনেছ। মসীহের সঙ্গে যুক্ত হয়েছে বলে আল্লাহ তার ওয়াদা করা পাকরুহ দিয়ে তোমাদের সিলমোহর করে রেখেছেন। যারা আল্লাহর নিজের সম্পত্তি তাদের তিনি একটা অধিকার দেবার ওয়াদা করেছেন। তাদের যতদিন না সম্পূর্ণভাবে মুক্ত করা হয়, ততদিন পর্যন্ত সেই অধিকারের প্রথম অংশ হিসাবে পাকরুহকে তাদের দেওয়া হয়েছে, আর এইসবের দ্বারাই আল্লাহর মহিমার প্রশংসা হবে।
ঈমানদারদের জন্য পাকরুহ হচ্ছে একজন সাহায্যকারী, পথ প্রদর্শনকারী, শক্তি, গুরু এবং আরও অনেক কিছু। তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন যা এখন উল্লেখ করতে পারছি না। মুনাজাতের মাধ্যমে তিনি আমাদের সাহায্য করতে পারেন। আল্লাহর উদ্দেশ্যে মুখস্থ মুনাজাত বলা এবং সত্য মুনাজাতের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আল্লাহর কাছে সত্য মুনাজাত করতে পাকরুহ আমাদের সাহায্য করেন, লেখা আছে।
এছাড়া আমাদের দুর্বলতায় পাকরুহ আমাদের সাহায্য করেন। কি বলে মুনাজাত করা উচিত তা আমরা জানি না, কিন্তু যা ভাষায় প্রকাশ করা যায় না সেই রকম আকুলতার সঙ্গে পাকরুহ নিজেই আমাদের হয়ে অনুরোধ করেন।
যারা ঈসার সুখবরে ঈমান আনে তারা সবাই এই বেহেস্তি মেহমানকে পায়, যিনি সবার দিলে বাস করেন। কিতাব বলে,
যার দিলে মসীহের রূহ নেই সে মসীহের নয়।
শেষ প্রশ্ন, আপনার শিক্ষা থেকে আমি বুঝতে পেরেছি যে যদি আমি আমার নাজাতদাতা হিসাবে ঈসাকে গ্রহণ করি তাহলে আমি জান্নাতুল ফেরদৌসে যেতে পারব। তার মানে কি, আমি যদি আপনার ইচ্ছামতো মন্দতায় জীবনযাপন করি তারপরও মারা যাওয়ার পর জান্নাতুল ফেরদৌসে যেতে পারব? বাইবেল বা পাক কিতাব এই সম্পর্কে কি বলে?
পাক কিতাব এই সম্পর্কে আমাদের খুব স্পষ্ট উত্তর দেয়।
রোমীয় ৬ রুকুতে লেখা আছে,
তাহলে কি আমরা এই বলব যে আল্লাহর রহমত যেন বাড়ে সেই জন্য আমরা গুনাহ করতে থাকব? নিশ্চয় না। গুনাহের দাবি দেওয়ার কাছে তো আমরা মরে গেছি, তবে কেমন করে আমরা আর গুনাহের পথে চলব?
আল্লাহর ধার্মিক পরিকল্পনা ছিল যেন ঈসা মসীহের ক্রুশীয় মৃত্যু এবং কবর থেকে পুনরুত্থানের দ্বারা গুনাহগাররা শুধুমাত্র গুনাহের শাস্তি থেকে না, কিন্তু গুনাহের শক্তি থেকেও নাজাত পায়। আপনি যদি সুখবর আপনার দিল থেকে গ্রহণ করেন, তাহলে আল্লাহর কালাম শিক্ষা দেয় যে যখন থেকে আপনি ঈমান আনবেন, তখন থেকে আল্লাহ দুটি কাজ আপনার মধ্যে পূর্ণ করবেন। প্রথমত, আল্লাহ তার ওয়াদা অনুসারে ঈসার নামে আপনার সকল গুনাহ মাপ করবেন। দ্বিতীয়ত, আল্লাহ পাকরুহের শক্তিতে আপনাকে নূতনীকৃত করবেন। তারপর থেকে আপনি ধার্মিকতা মহব্বত করবেন এবং খারাপ বিষয় ঘৃণা করবেন, কারণ আল্লাহ তার পবিত্র চরিত্র আপনার মধ্যে গেঁথে তুলবেন। এইভাবে কিতাব বলে,
যদি কেউ মসীহের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তবে সে নতুনভাবে সৃষ্ট হল, তার পুরানো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। ঈসা মসীহ আমাদের জন্য জীবন দিয়েছিলেন যেন সমস্ত গুনাহ থেকে আমাদের মুক্ত করতে পারেন, এবং তাতে এমন একদল লোককে পাকসাফ করতে পারেন যারা কেবলই তারই হবে এবং যারা অন্যদের উপকার করতে আগ্রহী হবে।
যখন কেউ সত্যি সত্যি প্রভু ঈসার উপর ঈমান আনবে, সে আর মন্দ বিষয় নিয়ে পড়ে থাকবে না, কারণ আল্লাহ তার মধ্যে পাকরুহুকে এবং
পাকরুহের ফল মহব্বত, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা ও নিজেকে দমন, এই সকল বিষয় স্থাপিত করবেন।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের সময় আজকে এখানেই শেষ, কিন্তু আল্লাহর ইচ্ছায় পরবর্তী অনুষ্ঠানে আমরা এই প্রশ্নোত্তর নিয়ে আবারও আলোচনা করব যে একজন উম্মতের কিভাবে জীবনযাপন করা উচিত। আল্লাহ আপনাকে রহমত দান করুন। আমরা জবুর শরীফ থেকে দাউদ নবীর একটি গজল দিয়ে শেষ করছি।
আল্লাহর পথে কোনো খুঁত নেই, মাবুদের কালাম খাঁটি বলে প্রমাণিত হয়েছে, তিনিই তার মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল।